আমি বললাম 17 বছর আয়ু পেয়ে কি লাভ বাবা, আমাদের তো ভাবি আমাদের 10 বছর আয়ু থাকলে যথেষ্ট। 10 বছর যদি আয়ু থাকে, 10 বছরের একটা বাচ্চা মেয়ে সে যদি 117 বছর বাঁচলো, সে ভগবানের নাম করলো না, হরিনাম করলো না, সে মরে গেল, তার কি লাভ? আর 10 বছর বাঁচলো, সে 10 বছর বেঁচে সে হরিনাম করলো, ভগবানের সেবা করলো, ভগবানের কথা বলতে পারলো, ভগবানের মালা গাঁথতে পারলো, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারলো, সব কিছু করতে পারলো, তার 10 বছরটাই সার্থক। সে 10 বছর বেশ বাঁচলো, সে ভগবানের কাছে চলে যাবে। আর 117 বছর, 120 বছর, 105 বছর, 100 বছর আয়ু পেয়ে কি হবে? দেখেন না, সাংবাদিকরা ছুটে যায় বলে ভোটার কাছে চলে যায়, 100 বছর আয়ু পেয়েছে, 100 বছর আয়ু পেয়ে সে তার বেশি করে পাপ, বেশি দিন থাকবে বেশি পাপ, বেশি অন্যায় করবে, বেশি বেশি থেকে লাভ নেই, যত কম আয়ু হয় তত ভালো। আর একটা কি বলছেন, শ্রেষ্ঠী যেরকম সিনসিয়ারিটি, নিষ্ঠা, যে সেবাটা আমি করি সেটা প্রত্যেক দিন করবো, নিষ্ঠা, আজকে করলাম কালকে করবো না, এটা হতে পারে না, নিষ্ঠা সহকারে করতে হবে, নিষ্ঠা চাই, নিষ্ঠা সহকারে করতে হবে। আর কি শ্রেষ্ঠী মানে সতীত্ব, এইটা সবসময় মনে রাখ, সতীত্ব কথাটা ভালো মেয়েরা ভালো বোঝে, কি বোঝেন না সতীত্ব কথাটা, বোঝেন না সতীত্ব কথা হয়েছে কি চাচ্ছে, নিজেরা বোঝেন, সাধারণ জাগতিক ব্যাপারে আমরা বুঝি, জাগতিক ব্যাপারটা আমরা ভালো করে বুঝি, কিন্তু পারমার্থিক জগৎটা হয়েছে এইটাই, গুরুদেবের প্রতি সতীত্ব, গুরুদেবের প্রতি শ্রেষ্ঠী, আমি গুরুদেবকে চিনি, গুরুদেবকে যারা গুরুদেব যেটা বলেছেন সেইটাই আমি শুনি, এর কথাও আমি শুনি, আর কোথাও আমি জানি, কার কাছে সার্টিফিকেট নেওয়ার আমার দরকার নেই, কারো কাছ থেকে আমার সার্টিফিকেট নেওয়ার দরকার নেই, আমাকে গুরুদেব সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সেই সার্টিফিকেটটাই আমার যথেষ্ট, আর কারো কাছ থেকে আমার সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। কি একটা মেয়ে যদি কলেজে পড়ে, সেই কলেজ থেকে সার্টিফিকেট, গ্রাজুয়েশন সার্টিফিকেটটা পেলো ইউনিভার্সিটি থেকে, তাই না, সার্টিফিকেট পেলো, সে একটা ক্যালকাটা ইউনিভার্সিটি সার্টিফিকেট পেলো, তাকে আবার কল্যাণী যেতে হবে না, কি কল্যাণী যেতে হবে, তুমি তো ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ছো না, ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ছো, সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি সার্টিফিকেট পেলে আবার কি কল্যাণী যেতে হবে না, আবার ওই যাদবপুর ইউনিভার্সিটি যেতে হবে, যাদবপুর ইউনিভার্সিটি যেতে হবে না, বিশ্ববিদ্যালয় যেতে হবে, ওগুলো যেতে হবে, আমি তো গুরুদেবের কাছে সার্টিফিকেট পেয়েছি, আমি সেখানে কেন বারবার বিভিন্ন জায়গায় যাবো, বিভিন্ন জায়গায় কেন ঘুরবো, আমি বিভিন্ন জায়গায় আমার কেন ঘোরার কি দরকার আছে, বিভিন্ন জায়গায় ঘোরার কি দরকার আছে, গুরুদেব তো আমাদের সবই ব্যবস্থা করে দিয়েছে, সমস্ত ব্যবস্থা আছে, কোনো অসুবিধা কিছু না, আমি সব জায়গায় যেখানে যাবো সেখানে যাবো, এই জন্য মহাপ্রভু মুকুন্দকে বলছেন খরচা সব জায়গায় যেত, সব জায়গায় যেত, ওকে ডাকে সব জায়গায় ও যায়, আজ থেকে আমার প্রতিজ্ঞা করতে হবে, আর সব জায়গায় কোথাও যাওয়া যাবো না, কোথাও আর যাবো না, আমি সব জায়গায় যাবো না, প্রতিজ্ঞা করতে হবে, আমি কোথাও যাবো না, আমার এই যে ছেলেদের কাজ করি, আমি তো এক জায়গায় গেলে 5,000 টাকা পেতাম, 10,000 টাকা দাম ছেলেদের কাছে, কোথাও দেখো দেখো লোক কাজ করি, তো ব্যবসা করতে এখানে আসে, আমি দিদির দেহ রেখেছে এখানে, লোক নাই, আমি যাই করে দিই চলে, ওনার মা মা দেহ রেখেছে, সে আমার কাছ থেকে হরিনাম নিয়েছিল, আমি দীক্ষা নিয়েছিলাম, আমি করে দিই বাস, আমাকে যদি আর একটা পাশে বাড়ি ডাকবে আপনার আমার মা মরছে আমি করে দিই যান, আমি পারো আমার দ্বারা, আমার গুরুদেব সেটা বলে দিয়ে গেছে, যদি মঠের মধ্যে আসে, মঠের ভক্তরা আসে, সেটা যদি আপনি পারেন করে দেবেন, না আপনি কাউকে শিখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, করে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, করে দিচ্ছি, শিখিয়ে তোমরা, আমি তো কিন্তু আমি তো আমার 10টা আসলো চলতো, অনেক কাজ ফেলে রেখে নিয়ে চলে এসেছি, অনেক কাজ, সে হারদম ফোন করছে, এ করছে সে করছে, মানে আর অবস্থা মানে সে আর বলার মতো না, আমি যদি একটু পরে আসতে পারতাম, অনেক দিন সাক্ষাৎ সেরে বলতে পারতাম, বই লিখে দিয়েছি, গ্রন্থ লিখে দিয়েছি, যে সংক্ষেপে লিখে দিয়েছি, যে আমাদের পূজা করে সবটা তো অর্ধেকটা তো করেই জেনেই গেছে, যারা অর্চন পূজা করে তাহলে সবটা অর্ধেকটা জেনেই গেছে, আর ওই মুখস্থ আছে বই তো মন্ত্র দেখে দেখে বাংলায় লিখে দিয়েছি, ওখানে লিখেও দিয়েছি কি জল দেবে কোথায় তুলসী দেবে কোথায় ঘণ্টা দেবে সব মন্ত্র লিখে দিয়েছি, ঘণ্টা শুদ্ধি করতে হবে আসন শুদ্ধি করতে হবে সব লিখে দিয়েছি, সবগুলো করতে হবে, একটু কথা শুনলেন কারো কথা, এটা এখন একটু হরি কথা, মুকুন্দ থেকে মহাপ্রভুজন খরচাটিয়া বলেছে না, ওখানে অন্নপ্রাশন হচ্ছে কারো বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে সেখানে গিয়ে পাতা ধরে খেয়ে বসে, ওই নিমন্ত্রণ করেছে, অমুক বৈষ্ণব সেবা আছে, অমুক এই সেবা আছে, অমুক ওই সেবা আছে, আর সেটা মহাপ্রভু বলছেন তোমার শ্রেষ্ঠ থাকবে, সতীত্ব থাকবে, বিশ্বাস ছিল, এই যে মনে রাখতে হবে সব জায়গায় যাকে চাকরি রাখতে হবে, না আমার কোনো দরকার, আমি সব জায়গায় আমার কোনো দরকার,
আমাকে সব জায়গায় সেবা দেখাতে হবে না, সেবা দেখাতে হবে না, সব জায়গায় সেবা দেখাতে হবে আমার এটা রাধারানী। তো কৃষ্ণ, কৃষ্ণকে ভালোবেসেছে, অন্য কাউকে তো ভালোবাসে। মহাপ্রভুর কথা শুনে তো আরো অবাক হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া দেবী যখন মহাপ্রভু ছেড়ে চলে গেলেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর যখন মহাপ্রভুর বিগ্রহ তৈরি করবে, তখন যাও সেই মহাপ্রভু বিগ্রহ দেখতে মহাপ্রভু বাড়ি। সেই বিগ্রহ বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ, মানে বিষ্ণুপ্রিয়া দেবী নিজে সেই বিগ্রহ, মানে মহাপ্রভু নিজে তার কাছে চলে এসছে। মহাপ্রভু তার কাছে নিজে চলে এসছেন, দেখো আমি কিরকম, আমি দেখো আমি কিরকম, এরকম করে হাত দেখে হাত দেখেছি আমি, আমি এইরকম দেখে ওইরকম বিগ্রহ কিন্তু তৈরি করে, তার তাকে যে বিগ্রহ তৈরি করেছে তার কাছে 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 গিয়ে বলে না এটা হয়নি, ঠিক হবে না, আমার কাছে বোনা এটা চোখটা ঠিক হয়নি, আমার কাছে নাকটা ঠিক হয়নি, আমার কাছে মুখটা ঠিক হয়নি, এইভাবে করে 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 তিনি তৈরি করেছেন। তিনি আর কাউকে জানতেন, আর কাউকে চিন্তা করতেন না, আর কাউকে ভাবতেন না, আর কারো কথা তিনি চিন্তাই করতেন, বুঝতে পারতেন শুধু মহাপ্রভুর কথা চিন্তা, শুধু মহাপ্রভুর কথা চিন্তা করতেন বিষ্ণু, আর কারো কথা চিন্তা। আমার গুরুদেব সেরকম ছিলেন, তিনি মঠ ছেড়ে সংসারে চলে গিয়েছেন, গুরুবাদ নিজে বলছেন, বলছেন আমি নিজে গর্তের মধ্যে পড়ে গিয়েছি, অন্য লোকে কি বলবে, অন্য লোকে কি নিন্দা করবো, বলছে আমার নিন্দা কি করবে, আমি সংসার আমি মঠ ছেড়ে দিয়ে বিয়ে করি, বিয়ে করছি না, কি আমার অসুবিধা হয়েছে, আমি তো বলতে আমার খুব ভয় নেই, আমি করেছি তাতে কি অসুবিধা হয়েছে, গুরুমাজ বলতে বলছে আমি গর্তের মধ্যে পড়েছি কিন্তু আমাকে অনেকে হাত দিয়েছে, কিন্তু আমি কারো হাত ধরি, আমি আমার গুরুমাজের হাত ধরে উঠেছি, আমাকে অনেকে হাত নিতে দিয়েছে হাত ধরতে, আমি তাদের হাত ধরিনি, তাদের হাতটা আমি ধরিনি, আমাকে অনেক আমি গর্তের মধ্যে পড়ে আছি কিন্তু আমার হাত অনেকে ধরেছে, বলে আমি যখন কলকাতায় ছিলাম অনেক মহারাজরা আমার কাছে গিয়েছে কিন্তু আমি তার কারো হাত ধরিনি, আমি গুরুমাস কি জানতাম, গুরুমাস কি চিনেছি, আমি তার হাত ধরে চলে এসেছি। তাহলে গুরুমাস এরকম বলছে, তার কথা, তার কথা, গুরুমাস এরকম কথা পরোয়া করতেন, পরোয়া করতেন না, এইভাবে গুরু মহারাজ সবসময় এরকম কথা বলতেন, গুরু মহারাজ এরকম কথা বলতেন, তার জন্য সীতার মহারাজকে অনেক অনেক কথা বলেছে, যারা বলেছেন তাদের চিঠিগুলো আমার কাছে আছে, তারা যদি চায় সীতার মহারাজকে কিরকম চিঠি লিখেছেন সেই চিঠিগুলো তারা লিখেছেন, সেই চিঠিগুলো আমার কাছে আছে, রুমাল বোধ এগুলো এখন রেখে দেন, কাজে লাগবে, এগুলো ব্রহ্মাস্ত্র, এগুলো ব্রহ্মাস্ত্র, এগুলো রেখে দিন কাজে লাগবে, আমি রেখে দিয়েছি, তুই আমার সঙ্গে সঙ্গে রাখি গান্ধা সেখান নিয়ে যা। সেইভাবে সেই গুরু মহারাজ এরকম কথা বলেছে, সীতার মহারাজ যদি এতই যদি বোকা হতেন, বুদ্ধিমানগুলি তো এই করেছে, সীতার মহারাজ যদি এতই হতেন তাহলে মরে তো আরো ব্রহ্মচারী ছিল, মঠে তো আরো ব্রহ্মচারী ছিল, তাদেরকে সন্ন্যাসী কাউকে গুরু পদে বসাতে পারতেন, যে মঠ থেকে চলে গিয়েছেন সংসার করেছেন তাকে নিয়ে এসে কেন বসালেন বলুন। তা আমাদের সীতার মহারাজের প্রতি ভক্তি আছে, সীতার মহারাজ যাকে গুরুরূপে বসিয়েছেন তার প্রতি আমার ভক্তি নেই, বাহ এটা ভালো কথা, এটা ভালো কথা, গুরু মহারাজের আমার আমি গোবিন্দ মহারাজকে মানি, গোবিন্দ মহারাজ যাকে বসিয়েছেন তাকে আমরা মানি না, মানে গোবিন্দ মহারাজের কথা মানি না, ভক্তিসুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ আমরা মানি, তাকে শ্রদ্ধা করি, তাকে ভক্তি করি, আর তিনি যাকে তোমাদের লালন পালন করার জন্য বসিয়ে দিয়ে গেলেন তাকে আমরা মানি না, তার কথা আমরা মানি না, বাহ একটা এটা কোনো কথা হলো, এটা কি কথা হলো, বলি একটা মানি আর একটা মানি না, এটা হলো অর্ধ কুকুটি, অর্ধ কুকুটি পড়েননি চৈতন্য চরিত্র মেয়েকে, অর্ধ কুকুটি নেয় কে নাম বলো, অর্ধ কুকুটি কাকে বলেছিল তোমার বেশি মনে আছে, তোমার অর্ধ কুকুটি কাকে বলেছিল, রামদাস মিলিনিকেতন, রামদাস মিলিনিকেতন তিনি ছিলেন নিত্যানন্দ বাবুর শিষ্য, নিত্যানন্দ ভক্ত, রামদাস মিলিনিকেতন আর ওই যে এই যে এ ছিল কৃষ্ণদাস কবিদাস, কৃষ্ণদাস আর গোবিন্দ দাস দুই ভাই ছিল জামত পূর্ব হরায়, কৃষ্ণদাস আর গোবিন্দ দাস, গোবিন্দ দাসের বাড়িতে অষ্টপুরাণ হচ্ছে, কীর্তন হচ্ছে, সেখানে মহাপ্রভু শুধু মহাপ্রভুর বিগ্রহ রেখে আরতি হচ্ছে, নিত্যানন্দকে রাখেনি, শুধু একা মহাপ্রভুকে দেখছে, আর রামদাস মিলিনিকেতন সেখানে চলে এসেছে, আর কে পুজো করছিল জানো, দেখুন ব্রাহ্মণ, তার নাম ছিল গুণানব মিশ্র, আছে গুণানব মিশ্র, সে পুজো করছে, আর রামদাস মিলিনিকেতন সে তো নিত্যানন্দ বাবুর শিষ্য, আর নিত্যানন্দ বাবুকে মানে গুণানব মিশ্র বেশি পছন্দ করতেন না, কারণ এই বাড়ি খেতে ওই বাড়ি, কারণ নিত্যানন্দকে কে চিনল বলুন, নিত্যানন্দ কার চেনার ক্ষমতা আছে, মহাপ্রভু যে চিনিয়ে দিয়েছেন নিত্যানন্দ বাবুকে, একদিন জানো শ্রীবাস পণ্ডিতের বাড়িতে গিয়ে শ্রীবাসকে বলছেন, শ্রীবাস তুমি এই লোকটাকে তোমার বাড়িতে জায়গা দিয়েছো, এই লোকটার চাল নাই, চুরো নেই, ঘর নাই, বাড়ি নাই, কোথায় জানো না কিছু না, তুমি অচেনা এক লোকটাকে ঘরে জায়গা দিয়েছো, এই কথা কে বলছে জানো, মহাপ্রভু বলছে, নিত্যানন্দকে, নিত্যানন্দকে দেখেই বলছে, নিত্যানন্দকে দেখেই বলছে এখানে তুমি জায়গা দিয়েছো, তখন শ্রীবাস পণ্ডিত বলছেন, প্রভু তুমি আমাকে পরীক্ষা করছো না, তুমি আমাকে পরীক্ষা করছো, আমি বুঝতে পারছি,
সেই নিত্যানন্দকে কে চিনবে? নিত্যানন্দকে সে নিত্যানন্দকে চেনার মতো কার ক্ষমতা আছে? সে নিত্যানন্দ এইবারে খায় ওইবারে খায়, আজকে লাল ড্রেস পরে, কালকে সাদা ড্রেস পরে, কোনদিনকে হলুদ ড্রেস পরে, তারপর ব্লু ড্রেস পরে, আমার হাতে চাল পরে, কানে আবার দুল পরে, বড় বড় মালা পরে, সবাই বলে কি লোক। আর গুরুনাথ মিশ্র দেখে পছন্দ হয়নি, গুরুনাথ মিশ্র কিন্তু সে তাকে মানে আরেকজন ব্রাহ্মণ ছিল সেও গিয়ে এরকম বলছিল নিত্যানন্দ নামে, আর মহাপ্রভু তখন বলছিলেন তুমি তুমি জানো না নিত্যানন্দকে, তুমি সাংঘাতি অপর্ক, তুমি সবাইকে বুঝাও, তোমার এলাকায় গিয়ে বুঝাও নিত্যানন্দকে, সেটা বুঝিয়ে দাও। মহাপ্রু এরকম বলছে, খুব সুন্দর নিত্যানন্দ মহিমা আছে, আমি করলেই পাবো। তখন নিত্যানন্দকে পছন্দ করতো না, মহাপ্রুকে পছন্দ করতো। তখন তখন রামদাস মিনিনিকেতনকে একটু বসতে আসনও দেয়, জানো তো আসনও দেয়নি, কেন শোনেন তাকে তো পছন্দ না, নিত্যানন্দকে পছন্দ না, নিত্যানন্দকে পছন্দ যদি না হয় তার শিষ্যকে কি করে পছন্দ করবে? এই জন্য রামদাস মিনি আসন দেয়নি। সে তারপর সে আসলো কৃষ্ণদাসের কাছে, কৃষ্ণদাসের কাছে কৃষ্ণদাসকে রচনা করেছে, কৃষ্ণদাস এসে বলছে এই ঘটনাগুলো বলছে, বলতে বলতে তার প্রসঙ্গগুলো একবারে দাঁড়িয়ে গেছে, সর্বনাশ কি করেছে আমার ভাইটা, কি করেছে ওকে, একবার একটু ওটা একটু বসতে আসন দিল না। আর তখন গোবিন্দদাসকে ডেকে কৃষ্ণদাস বলছে, তুমি কি পুজো করছো, কি অষ্টপ্রহার দিচ্ছ, কি বৈষ্ণব সেবা করছো, কি পুজো করছে কেন, তোমার কিছু হবে কি, এ তোমার কিচ্ছু হবে না, এসব করো না, এসব কিচ্ছু হবে না, তুমি গৌরাঙ্গের পুজো করছো আর নিত্যানন্দের শিষ্য আসছে রামদাস মিনিনিকেতন, তাকে তুমি একটু প্রণামও করছো না, একটু বসতে জায়গা দেয়নি তোমার পূজারী, বসতে জায়গা দেয়নি, কিছু করেনি। তখন বলছেন লংহর্ষপ্রায় লং পশমগুলো দাঁড়িয়ে গেছে। তখন রাত্রেবেলায় তো নিত্যানন্দের কৃপা হয়ে গেল, নিত্যানন্দ এসে বলছেন, ওহে ওহে কৃষ্ণদাস, আর না থাকিও ঝামরপুর, চলে এসো বৃন্দাবন, তাহলে ওখানে থেকো না, তোমার ভাই মহাপাপী, ওই অত শ্বশুর সঙ্গ করতে নেই, তুমি তোমার বাড়ি ছেড়ে দিয়েছো, ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারপর দিন সকালবেলা উঠি কৃষ্ণদাস বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন। এই থাকবে চিত্তবৃত্তি, এইভাবে সবসময় এইভাবে মানে নিজের মধ্যে অর্ধ কুকুটি, আমি গুরুমাসকে আমি করিনি, অর্ধ কুকুটি কি মরা, অর্ধ কুকুটির আবার কি আবার, কারণ গুরুমাস বুঝিয়ে দিয়েছে অর্ধ কুকুটি মানে কি, এটা তো ব্যাখ্যা ব্যাখ্যা লেখেনি, অর্ধ কুকুটি মানে একটা মুরগি, কুকুটি কুকুর করে ডাক দেয় মুরগিতে, মানে একটা মুরগি, মুরগির একটা মুরগিতে ডিম কোথা থেকে পারে, পিছন দিকে ডিম পারে, তাই না, পিছন থেকে ডিম পারে, আমি যেই দিকে ডিমটা পারে আমি সেই দিকটা রাখবো আর বাকি অর্ধেকটা ফেলে, কি বলো, আমি ডিম মুরগিটা ওর ডিমটা যদি ডিম পারে সেই দিকটা রাখবো আর ওই অর্ধেকটা ফেলবে, অর্ধ কুকুর মানে অর্ধেক অর্ধেকটা ফেলবে, তার মানে সেই মুরগিটা বাকি তুমি ডিম আর পাবে আর পাবে নাকি, আর ডিমও পাবে না কিছুই পাবে, তুমি অর্ধ মানে অর্ধেক মানে নিত্যানন্দকে ভালোবাসছো না, নিত্যানন্দকে শ্রদ্ধা করছো না, তুমি শ্রদ্ধা করছো কাকে, মহাপুরুষকে, তুমি একা হবে না, দুজনকে শ্রদ্ধা, দুজনকে আলাদা ভাবলে হবে না, একই অঙ্গে দুই রূপ গৌরাঙ্গী চাই, একই অঙ্গে দুই রূপ কৃষ্ণ বলরাম, একই অঙ্গে দুই রূপ লীলা করেছেন, কৃষ্ণ আর বলরাম কোন তফাৎ নাই, তিনি আশ্রয়বিজ্ঞ তিনি বিষয়বিজ্ঞ, একই অঙ্গে তিনি দুই রূপ ধারণ করেছেন, একই লীলা করার জন্য তিনি এত সৃষ্টি করেছেন, এই জন্য দেখো না এই ব্রজ গোপীগণ সৃষ্টি হয়েছে, এত সৃষ্টি হয়েছে কেন, পরজ্ঞান অসৃষ্টি কেন, এইসব সবই সবাই কৃষ্ণের একাই জগতে কৃষ্ণ পুরুষ আর সব স্ত্রী, জগতে সবাই স্ত্রী, কৃষ্ণ সব পুরুষ, আমাদের বললে সবাই স্ত্রী আর কৃষ্ণ হলেন পুরুষ, একা পুরুষ হয়েছেন কৃষ্ণ, সেই কৃষ্ণ আর আমরা সবাই তার স্ত্রী, আমাদের লীলা পুষ্টি করার জন্য তিনি এখানে এখানে সব মেয়ে ছেলে সব সৃষ্টি করেছেন, ভগবান ব্রহ্মার দ্বারা সৃষ্টি করেছেন, এইভাবে বুঝতে পারছেন লীলা সৃষ্টি করেছেন, অনেক কথা দেখা যে কথাগুলো আসল কথা ধরে বলা হবে। সামনেই আমাদের সিংহপল্লীতে আমাদের গুরুদেবের গুরু পূজা, সামনেই পয়লা জানুয়ারি আমাদের গুরুদেবের আগের উৎসবে এবার বড় করেই হবে, এবার অনেক ঘরগুলো ঘর থাকার জন্য ঘরের ব্যবস্থা হয়ে গেছে, আর অনেক ঘর করেছি, যা ঘর ছিল তার সাথে 30টা ঘর এখন বেড়েছে, আরও মানে 38টা ঘর আবার বলের মধ্যে হয়ে যাবে, সেগুলো রেডি হচ্ছে, প্লাস্টার হচ্ছে, আর নিচের 19টা ঘর মানে রেডি করেছে 19টা, আর ওই বিল্ডিং 12টা, এখন 50টা ঘর এখন খালি আছে, কোনো অসুবিধা নেই, এক একটা ফ্যামিলি গেলে এক একটা সুবিধা হয় না, ভক্তরা যাবেন সব গুরুদেবের গুরু পূজা, আমার পূজার চাইতে আমি গুরু পূজাটা কি বড় মনে করি, সেই জন্য গুরু পূজাটা আমি খুব সুন্দরভাবে এবার বৈষ্ণবগণ প্রতিবছরই আসেন সিংহপল্লীতে, বড় আসবেন সমস্ত ভক্তরা, আপনারা গুরু পূজা অংশগ্রহণ করবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, গুরুমাস খুব সুন্দর করে বলেছেন, বর্ণনা করছেন বিষ্ণু পুরাণে জলযান অবলাকশাণী, আমি এখন সুন্দর একটা মানে প্রাথমিক কথা বলব, যারা ভক্ত নয় তাদের জন্য, যারা এই পথে আসেননি তাদের জন্য বলব, জলযান অবলাকশাণী হাবল লক্ষ বিংশতি বিময়া রুদ্র সংখ্যক
পক্ষীরা দশ লক্ষ নাম, ত্রিশ লক্ষারি পশু, চার লক্ষারি চতুর লক্ষারি মানব। এটা আপনারা শ্রোতা আমি বলেছি, কিন্তু অর্থটা হচ্ছে এইটা যে চুরাশি লক্ষ জমি ভ্রমণ করে আমরা মানব জন্ম লাভ করেছি। চার চুরাশির মধ্যে জলের মধ্যে নয় লক্ষ আছে, মাছ কুমির হাঙ্গর বিভিন্ন ধরনের মাছ, এক ধরনের তো মাছ নাই জলের মধ্যে, বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের জলের মধ্যে আমরা নয় লক্ষ বর্জন নিচ্ছি। খাবারও লক্ষ, এই যে গাছপালা দেখেন যে গাছপালা জঙ্গল পাহাড় পর্বত এটা হয়েছে বিশ লক্ষ বার। আর জলজল অপরাশে খাবারও লক্ষ বিংশতি, কিরময়া মানে পোকামাকড় কীট পতঙ্গ সাপ তাপ এইসব যেগুলো আছে সেগুলো হয়েছে কিরময়া এগারো লক্ষ। আর দশ লক্ষ বার পাখি হয়েছে, পাখি আকাশে উড়েছে আর কুড়ি উড়ে বেরিয়েছে দশ লক্ষ। আর ত্রিশ লক্ষ যে গরু ছাগল ভেড়া বিড়াল শুয়ার এলে ত্রিশ লক্ষ পশু হয়েছে। আর চার লক্ষ মানুষ হয়েছে, চার লক্ষ বার মানুষ হয়ে আমাদের মানুষ মানুষ হয়েছে চার লক্ষ বার। এই ভারতে জন্মেছি, বাংলাদেশে জন্মেছি, রাশিয়া জন্মেছি, লন্ডনে জন্মেছি, পাকিস্তানে জন্মেছি, গারো হয়েছি, খাসিয়া হয়েছি, নাগা হয়েছি, হ্যাঁ এইসব বিভিন্ন ধরনের হয়ে এই ভারতভূমিতে মনুষ্য জন্ম আমাদের হয়েছে। এই জন্ম যদি আপনাদের সার্থক করার পর উপকারটা কোথায়, পরের উপকারটা বলছেন কি করতে হবে, আমাদের হরি ভজন করতে হবে। শাস্ত্রে বলেছেন সর্ব ধর্মনাম প্রত্যেকজন মমেকং শরণং ব্রজ অহং তান সর্ব পাপ মোক্ষিষ্য মাসুষ। সব ধর্ম ত্যাগ করে তুমি আমারই শরণাপন্ন, আমি তোমাকে দেখবো, তোমার পাপটা আমি সব নিয়ে নেবো। কিন্তু সেটা ঘোষণা করবেন কি করে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে। ভগবান তো নিজে বলেছেন পৃথিবীতে যত আছে নগরাদি গেলাম সর্বত্র সেসবে ভগবান মহাপ্রভু নিজে বলেছেন, কিন্তু এইগুলো জগতে কে প্রচার করেছেন, এই গুরু বর্গরা মহাপ্রভু নিজ জন, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি,
তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি।
মহাপ্রভু তাদের নিজজনকে পাঠিয়ে দিয়েছেন এই জগতে, বুঝতে পারছেন আমাদের মতো, আমি তো একজন পতিত, আমাদেরকে আমাদের গুরুদেব উদ্ধার করে মায়ার কবল থেকে উদ্ধার করে তিনি এই জগতে নিয়ে এসেছেন। তা না হলে আমি আপনাদের কাছে এই দেশের কথা যে শুনলেন বা বলতে পারলাম সে গুরুপাত পদ্মের কৃপায়, গুরু মহারাজের কৃপায়, চৈতন্য মহাপ্রভু ভগবানের কৃপায়, বৈষ্ণবের কৃপায়, এই যে কথাগুলো সেই কথাগুলো তো ভগবান মহাপ্রভুর বাণী। তাই আপনাদের কাছে প্রার্থনা, আপনারা সবাই হরি ভজন করবেন। এই জগতে আসতে হলে একটু নিয়ম কানুন তো আছে, ভগবান তো চাইবেই আপনাদেরকে ধুয়ে মুছে একটু পরিষ্কার করে তার কাছে নিয়ে যেতে, বুঝতে পারছেন। এই জগতে মায়ার বন্ধনে আছেন, মায়ার বন্ধনের মধ্যে আপনারা পড়ে আছেন। গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি বলেছেন, মায়াকে আমি সৃষ্টি করেছি, আমি মায়ার অধীশ্বর, এই মায়াকে জয় করা যায় না যদি তোমরা আমাকে তোমার আমরা আসলে শরণাগত না হও। মামে মজে প্রপদ্যান্তে দৈবেশ্য গুণময়ী মম মায়া দূরাত্মায়, মামে মজে প্রপদ্যান্তে যারা আমার তা প্রপদ্ধ করে মায়া মেতান্তরণ দিতে, আমি তাদেরকে এই মায়া থেকে উদ্ধার করে আমি ভগবানের কাছে পাঠিয়ে দিই, রাধাকৃষ্ণের সেবায় পাঠিয়ে দিই, গোবিন্দের সেবায় পাঠিয়ে দিই। তাই গুরু বৈষ্ণবগণ কৃপা করে আপনাদেরকে এখান থেকে সেই মায়ার বন্ধন থেকে আপনাদেরকে উদ্ধার করে তার ভগবানের শ্রীচরণে আপনাদেরকে শরণাপন্ন হতে হবে, বুঝতে পারছেন। মায়ারে করিয়া জয় শরণ না যায়, সাধু গুরুর কৃপা বিনা না দেখি উপায়। এই মায়ারে জয় করতে হলে সাধু গুরুর কৃপা চাই, সবসময় মায়ার বন্ধনে আসি, এই মায়ার বন্ধন থেকে রেহাই পেতে হলে সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণাপন্ন হতে হবে। এই বৈষ্ণবগণ যদি কৃপা করেন তাহলে আমার কৃপা হবে। তাই আপনাদের কাছে প্রার্থনা, আপনারা এই সাধারণ লোভের জন্য যেটা আমাদের শাস্ত্রেও খারাপ, শরীরের পক্ষেও খারাপ, স্বাস্থ্যের পক্ষেও খারাপ, সবকিছুতেই খারাপ, এই যেগুলো আমি বলি দ্রুতক্রীড়া দ্রুত পান স্ত্রী অং সোনা, দ্রুতক্রীড়া জুয়া খেলা, তাস খেলা, পাশা খেলা, মদ গাঁজা ভাং বিড়ি সিগারেট চা, হরিনাম নেবেন আর রাস্তায় বসে বিড়ি খাবেন, রাস্তায় বসে চা খাবেন, দীক্ষা নেবেন গুরুদেবের কাছ থেকে একটা মালা নিয়ে বাড়িতে বসে মাছ মাংস খাবেন, এতে তো হরিনাম হবে না, বুঝতে পারছেন। কোটি জন্ম করলেও হবে না, সারা জীবন করলে হবে না, পরের জন্মও হবে না, এই জন্য আপনাদেরকে এইসব ছাড়তে হবে। মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলো খেলে কিছু হবে না। দ্রুত ক্রীড়া জুয়া খেলা তাস খেলা পাশা খেলা মদ গাঁজা ভাং বিড়ি সিগারেট চা এইসব ছাড়তে হবে। স্ত্রী অবৈধ স্ত্রীর সঙ্গে এটা তো ঠিক আছে খরচ করছেন না ভালো আছে, কিন্তু স্ত্রী তো অত্যাশক্তি এটাও খারাপ। আর সোনা বলতে জীবহিংসা, কোনো জীবকে হত্যা করা চলবে না, সর্বজীবে কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে, এই জন্য মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরির ডাল এইসব তার একাদশী করতে হবে, এগুলো ভক্তির অনুকূল। আমরা ৬৪ প্রকার ভক্তাঙ্গ আছে, তার মধ্যে পাঁচটা আছে মুখ্য, সাধু সঙ্গ নাম সংকীর্তন ভগবত সেবার মথুরা বাস শ্রদ্ধায় সেই কিছু সাধু সঙ্গ করতে হবে, রেগুলার করতে হবে। আমি তো অনেককে সুবিধা করে দিয়েছি, শিথিল তো বিধি করে দিয়েছি, বিধি শিথিল করে দিয়েছি। অনেকে আমি মানে করে না, তবু আমি করে দিয়েছি যে বাড়িতে আসে মায়েরা করতে চায়, পুরুষরা রাজি হচ্ছে না। আবার পুরুষরা রাজি হয় মায়েরা রাজি হয় না, ছেলেরা রাজি হয় মায়েরা রাজি হয় না। তারা বলছে মাছ মাংস না ছাড়া বাঁচবে না, তা তুই রান্না করে দিলে খাবে না, বুঝতে পারছে? এরকম করে আমি বলে দিই রান্না করে দেওয়ার ভগবানের কাছে কাঁদো যে ভগবান তুমি আমাকে এই এই জ্বালা থেকে রেহাই দাও, আমি জীবহত্যা করছি, জীবহত্যা করে পাপ করছি, এই জগতে আমি আমরা বেঁচে আছি বুঝতে পারছেন কত পাপ করছি বলুন, এই যে হেঁটে আসছি, গাড়িতে আসছি, রাস্তায় আসছি বুঝতে পারছি, কতদিন কত 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 কাজে যাই, এই যে কত জীব হত্যা করি, এই যে জল পান করছি, এই যে অন্ন প্রসাদ পাচ্ছি বা এই যে কত কিছু করছি, এই যে আমরা শাক সবজিও খাচ্ছি এটাও আপনি জীব হত্যা করছেন, ঘাস খাচ্ছেন গরুতে গরুর দুধ খাচ্ছেন, গরু ঘাস খাচ্ছে গরুটাও জীব হত্যা করছে, আপনি তার অংশ সেখান থেকে এসে দুধ পান করছেন, এতেও আপনার পাপ হচ্ছে। এই পাপ থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় যদি ভগবানের চরণে আপনি শরণাপন্ন হন, ভগবানের চরণে শরণাপন্ন হতে হবে, ভগবানের যদি সেবা করেন, তাহলে চাষ করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, চাকরি করছি, সব তো ভগবানের জন্যই করছি, তাহলে সংসারটা কৃষ্ণময় করে তুলবেন, ভজনময় করে তুলবেন, ভজনের কথা হতে হবে। সেই জন্য এই ভজন আপনাদের সবসময় চাই, এই কৃষ্ণ ভজন আপনাদের সবসময় করতে হবে, এই কৃষ্ণ ভজন না করলে হবে না। এই জন্য বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা। এখানে আজকে প্রায় 20 বছর ধরে আসছি এই গ্রামে, অনেকেই এই পথে গুরুদেবের কাছে নিয়ে গেছি, আপনারা ভাগ্যবান গুরুদেবের কাছে এসে গিয়েছেন, তাই ভাবছেন অনেক আপনারা মানে ভজন শিথিল করে দিয়েছেন। শিথিল কি মানে আপনি তো আগে 1 লক্ষ হরিনাম করতেন বা 25,000 হরিনাম করতেন বা একটু নাম যোগ্য করতেন, একটু হরিনাম করতেন, কৃষ্ণ কীর্তন করতেন, কিন্তু ও অনেকদিন করেছি কোথাও ফল পাচ্ছি না, কোথাও কিছু হচ্ছে না, কিছুই পাচ্ছি না, সবসময় এই সময় পাওয়ার জন্য সবসময় ব্যস্ত কিছু পাওয়ার জন্য, কিন্তু আমরা ধৈর্য হারিয়ে ফেলি, ধৈর্যের অভাব, ধৈর্যের অভাব, আমাদের সহ্য ক্ষমতা কম। এই জন্য মহাপ্রভু বলছেন বিনাদ বিষ্ণু সহিষ্ণা, দিনের মতো নিচু হতে হবে, তরুণ মতো সহ্য হবে, অপরকে সম্মান করতে হবে, কীর্তনীয় সদা হরি। খ্রিস্টান ধর্মে একটু আছে দেখেছেন, খ্রিস্টান ধর্মের 7 দিনের মধ্যে শুক্রবার দিন গিয়ে হাঁটু মরে ওই যিশুর কাছে গিয়ে বলে আমরা 7 দিন যা পাপ করেছি সেই পাপগুলো রেহাই করে দাও, একটু 7 দিনে গিয়ে একটু গিয়ে ওখানে গিয়ে আধ ঘন্টা একটু ধ্যান করে বলে। আর বৈষ্ণবগণ তো সর্বক্ষণই শ্রীকৃষ্ণ কীর্তন করে, বৈষ্ণবগণ তো সর্বক্ষণ কীর্তন করে, 24 ঘন্টাই হল দিবানিশি কীর্তন করে। সুতরাং সেই বৈষ্ণবের শরণাপন্ন হতে হবে, সাধুগণের শরণাপন্ন হতে হবে। আপনাদের সবসময় বলছি আপনাদের শ্রেষ্ঠটি থাকা চাই, সতীত্ব থাকা চাই, এটা যদি না থাকেন তাহলে কিচ্ছু হবে না। এই জন্য আমি অনেকের বা ঠাকুর ঘরে সিংহাসনে রাখেন ওই জগন্নাথ রাখে, কি জগন্নাথ রাখে সেটা ভালো কথা, কিন্তু সেখানে শিব রাখে, কালী রাখে, দুর্গা রাখে, লক্ষ্মী রাখে, গণেশ রাখে, লক্ষ্মী যদি পূজা না করে তাহলে আমি টাকা পয়সা পাবো না, কি করে চলবে? ভগবান লক্ষ্মীর কাছ থেকেই তো নিয়ে আপনাকে দেবেন, বলুন লক্ষ্মী দেবী তো আপনাকে দেবেন, কিন্তু ভগবানের নির্দেশ নিয়ে, যদি আপনার ভগবানের সেবার জন্য। কিন্তু লোকে বলে যে মহারাজরা খালি বাড়ি বাড়ি যায়, একটু পাঠ কীর্তন করে, একটু হরিনাম করে, আর প্রত্যেক বছর 1-1 করে জমি কিনে বিল্ডিং করে, দালান বানায়, মঠ বানায়, টাকাগুলো থেকে পায়। তাই এইটা তো ওরা বুঝতে পারে না, এইটা মনে করে যে মনে স্মাগলারিং করে, মনে হয় বাংলাদেশে মনে হয় গরু পাচার করে, বুঝতে পারছেন? যে বলে গরু পাচার ওসব বুঝতে পারছেন, গরু পাচার করে সোনা আনে, এইসব করে, ওসব সাধুদের ওসব কাজ নয়, বুঝতে পারছেন? সাধুরা ভগবানের পিছনে ছোটে, আর টাকা পয়সা ধন দৌলত ওরা লোকরা সব অর্থের পিছনে ছোটে, কেউ পায় না, আর সাধুরা ওইসবের পিছনে ছোটে, বুঝলে? যারা সত্যিকারের ভক্ত তারা ওই টাকা পয়সা কোনো কামিনীর পিছনে ছোটে না, তাদের পিছনে ছুটে বেড়ায়, কারণ তারা ভগবানকে পেয়েছেন, যাকে দেখলে আর কারোর দেখার মনে করে না, তার যে এত সুন্দর সৌন্দর্য রূপ, ওই রূপ সারা সর্বজগৎ বিস্তার করে আছে, তার কৃপা সর্বজগৎ বিস্তার করে আছে, সেই রূপ দেখলে আর কারোর রূপ কি মনে ধরে বলুন? কৃষ্ণের রূপ সম্বন্ধে লিখেছেন বপুনাং বপুনাং সদস্য বপুনাং, শ্লোকটা আছে সহিত আমি কোনো বইতে লিখে দিয়েছি, তার বপু তার কথা, তার কথা, তার মুখমণ্ডল, তার মুখস্মৃতি কত উজ্জ্বল, কথা যদি আমরা মনে করি ভজন লাইন যদি আপনারা আচরণ করে চলেন, তাহলে আপনারা এই জগতে পারবেন না। বলে এসব গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে লাভ নেই, আমরা মাছ খেতে পারবো না, মাংস খেতে পারবো না, আমরা কিছু করতে পারবো না, এই মেয়ের বাড়ি গিয়ে খেতে পারবো না, জামাই বাড়ি গিয়ে ভালো মন্দ খেতে পারবো না, শ্বশুর বাড়ি গিয়ে খেতে পারবো না, এসব দীক্ষা টিক্ষা নিয়ে লাভ নাই, মেয়ে বিয়ে দিলে বিয়াই বাড়ি যাবো সেখানে ভালো মন্দ খেতে পারবো না, সেসব আমাদের দরকার নাই। ক্ষুদ্র স্বার্থের জন্য এই জগতে থাকা খাওয়ার জন্য আমরা বৃহত্তর স্বার্থ ছেড়ে দিই, বৃহত্তর স্বার্থ আমরা ছেড়ে দিই, বৃহত্তর ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা লালায়িত হই, বৃহত্তর স্বার্থের জন্য হারিয়ে ফেলেছি। তাই আপনাদের কাছে প্রার্থনা,
আপনারা এইসব ছেড়ে দিয়ে একটু হরিভজন করুন, যেমন জীবনের নিজের কথা ভাবুন, একটু খালি দেহের কথাই ভাবলেন, এই দেহের কথাই ভাবলেন, কি করে বাঁচবো, কি করে ভালো খাবো, কি করে ভালো করবো, কি করে ভালো চলবো, এইসব চিন্তাই করলেন, একবার ভগবানের চিন্তা আপনারা করলেন। যাকে দেখলে আর কাউ দেখার চিন্তা করেন, যাকে পেলে আর কাউকে পাওয়ারও দরকার হয় না, সেই ভগবানকে অচিরেই পেতে পারেন, অচিরেই পেতে পারেন, আপনারা অচিরেই পেতে পারেন, অচিরেই আপনারা ভগবানকে পেতে পারেন। ভগবানের ওই কি দরকার আছে, মানে কালীর, আপনি দেখছেন তো কালীর, যারা কালী পূজা করে কালী কিরকম কালীর মূর্তি দেখেছেন তো, মন্ডমালা গলায় থাকে, তাই আর উলঙ্গ হয়ে থাকে, কি ঠিক না, আপনাদের মা কালীমা উলঙ্গ হয়ে থাকে আর মন্ডমালা গলায় দেয়, আর তার পায়ের নিচে কে থাকে, শিবজি মহারাজ নাকি, শিবজি মহারাজ তার পায়ের নিচে থাকে, তাকে থামাতে পারছে না, শিবজি মহারাজ কি থামিয়ে দিয়েছেন, বলছে আর খাওয়া হত্যা করতে হবে না। এই রূপ দেখতে আপনাদের ভালো লাগে, কৃষ্ণের সেই বংশীবদন সেই রূপ দেখতে ভালো লাগে, বলুন আপনারা নিজেরা বিচার করুন না, কোন রূপ আপনাদের কাছে ভালো লাগে, ওই রূপ দেখতে ভালো লাগে। আমি তার বেশি বাড়ির কথা বললাম না, যেটা স্বামী মহারাজ বলছিলেন সেটা আর এখানে বললাম না, মানে কালী সম্বন্ধে বলছিল, গুরুদেব প্রচারে ভিক্ষায় বেরিয়েছেন আর তাকে একজন গৃহস্থ কলকাতার লোক বলেছে, এই তোমরা এইসব এইসব চৈতন্য মহাপুর ঠিকই রাখছো, তিলক করছো, গলায় মারা রাখছো, চৈতন্য মহাপুর সেবা কি করো, তোমরা কালী পূজা করো না কেন, সে চুপ করে চলে এসেছে। তখন স্বামী মহারাজ গুরুদেবকে বলছিলেন এই কালীর সম্বন্ধে, সেটা আমি লিখে দিয়েছি ওখানে, বুঝতে পারছি বইয়ের মধ্যে লিখে দিয়েছি, এটা আপনারা পড়ে নেবেন, আমি আর এখানে বলতে পারবো না, চলো আমার লজ্জা হচ্ছে। স্বামী মহারাজ যেভাবে বলছে মানে সে কাঁচা খুলে দিয়েছে, সে আর কিছু ছাড়েনি। এইভাবে আপনাদের সেই সব এইসব কালীমার কালী ভয়ে পুজো করে, ভয়ে ভক্তি করে, তাই না, কালীমাকে ভয়ে ভক্তি করে, দুর্গাকে ভয়ে ভক্তি করে, কিন্তু কৃষ্ণকে তো ভয় করার দরকার নাই, সে বংশীবদন রূপ, তার বংশীবদনে সমস্ত সব ভোজগোপীরা চলে আসেন, আর তার সেখানে এই জড়জগতে স্নেহ মায়া মমতা ভালোবাসার কিচ্ছু নাই, এটা সেই ওই জগতের সম্পদ। আর আপনাদেরকে সবসময় বারবার বলেছি গুরুদেবের কথা, যে গুরুদেব যেভাবে বলেছেন যে আপনারা মোবাইলের মাধ্যমে এখন ইন্টারনেটের মাধ্যমে সেই আমেরিকা থেকে এখন কথা শুনবে, আমেরিকা তো আমাদের মাটির নিচে, তাই না, এই যে মাটিটা আছে এই মাটির নিচে হয়েছে আমেরিকা, দক্ষিণ আমেরিকা যে মহারাজ আছেন ওদের এইখানে গুরুগুরা বসে আছেন এসব ওই মাটির নিচে, ওদের মাটির নিচে, আপনি গর্ত খুলে ভাবেন এই আমেরিকা গর্ত খুলে পাওয়া যাবে, পৃথিবীর ম্যাপটা দেখেছেন তো, এখানে এখানে ভারত তার নিচে হয়েছে আমেরিকা, এখন এখানে বাচ্চা একটা দুপুরে একটা, ওখানে রাত একটা বারোটা, এরকম একটা হবে, সেখানে সেখানকার এখানে যদি আমি ফোন করি ওখানে রিং হয়, ফোন ধরে, তাই না, মোবাইল থেকে ফোন হয় ধরে, তাই আমি যদি এটা শব্দ তরঙ্গ শব্দের মাধ্যমে আমি জানতে পারি। আর গুরুদেব বলছেন আর কৃষ্ণেরও একটা মোবাইল আছে, সেখানেও নখানা ডিজিট আছে, তাই না, নখানা ডিজিট, আমরা তো দশখানা ডিজিট ধরি না, আমাদের দশখানা ডিজিট থাকে না, দশখানা নাম্বার থাকে, আর কৃষ্ণর মহবিদা ভক্তি তো নখানা ডিজিট থাকে, কৃষ্ণের মোবাইল হচ্ছে বংশী, এই বংশী দিয়ে ডাকে এই সব চলে আসো, এই কোথায় সেই কোথায় কুন্দলতা, কোথায় সেই বিশাখা, কোথায় ললিতা, বাসিতে সব বাসি ডাকলেই সব চলে আসে, নাম ধরে ডাকতে হয়, সেভাবে সব ব্রজগোপীরা চলে আসেন। আর গুরুদেব বলেছেন যে আপনাদের কাছে তো মোবাইল আছে, কি মোবাইল, আপনারা যে এই যে শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ মহামন্ত্র, হরের নাম হরের নাম হরের নাম, ওই বলতে বললাম কলো নাস্তবে নাস্তবে গত হরিনাম কিছু করি, করি হরিনাম কিচ্ছু সরে কীর্তন করি, এই অমার কীর্তন একবারে গোলক বৃন্দাবনে পৌঁছে যাবে, ভগবানের কাছে পৌঁছে যাবে, সেখানে ভগবান আমাদেরকে টেনে নিয়ে তার কাছে নিয়ে চলে যাবে, আর ওখান থেকে আসতে হবে না, জন্ম মৃত্যু জরাবেদি আর ভোগ করতে হবে না, এমনই জায়গা। সেখানে যদি বলেন আমগাছকে, আমগাছের গায়ে গিয়ে গিয়ে বলবেন আমাদের কাছে আম দাও তো, আমাকে একটা পেয়ারা দাও তো, দিয়ে দেবে, কলা গাছের কাছে গিয়ে যদি বলো কলা গাছ তুমি আমাকে একটা পেয়ারা দাও তো, আপেল দাও তো, দিয়ে দেবে। এইসব সেই দেশ যে যেখানে কল্প কল্প বৃক্ষ আছে, গরুকে বলবেন দাবি দাবি, গাবির কাছে দুধ দোয়াতে হয় না, গাবির কাছে গিয়ে বালতি পাতবেন আপনি দুধ পড়ে যাবেন, আমার আপনার 10 কেজি দুধ দরকার, দিয়ে দেবে। এইরকম সেখানে সেই জায়গা বিরজা ভেদ করে সেই গোলক বৃন্দাবন, সেখানে আমাকে একজন প্রশ্ন করছিলেন, বলছিলেন আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা, নিজের হৃদয় তো পরমাত্মা থাকে, মানে আমাদের কাজ পরমাত্মার সেবা করা, তাহলে পরমাত্মা সেখানে গোলক বৃন্দাবন, পরমাত্মা এখানে বিরাজ করে, পরমাত্মা ওখানে যাওয়া, তার ওখানে কোনো কাজ নাই, যেখানে কৃষ্ণ থাকেন সেখানে পরমাত্মা কোনো কাজই নাই, সেখানে উনি কেন যাবে, এই জন্য মনে রাখতে হবে। এই জন্য আমরা সবাই কৃষ্ণের অংশ বিশেষ, আমরা একটা অনুচরিতান্ন, আমাদের পরিচয়টাকে জানতে হবে, আমরা যদি পরিচয় নিজে না জানলাম, যদি পরিচয়টাই বললাম যে আমি উমুক রাই আজকের বাবাকে বলছিলাম পরিচয় জিজ্ঞেস করলাম, এই তোমার নাম বলো, বলে দিচ্ছি আমার বল না, বুঝতে পারছি, আমি বললাম বলো দাস দাস, তারপরে আসছি না, বুঝতে পারছি, দাস দাস বলো সে আসছে না, এই গোলদার গোলদার বলে যাচ্ছিল, ওই যে যারা ওই যজ্ঞ করছিল সেগুলো করছিল,
ভগবান ঠিক চিনবে, ভগবান দাস বললেই ভগবান চিনে নিয়ে যাবে, তার দাস হতে পারলেই ভগবান আপনাকে টেনে নেবেন। আর যদি গোলদার হয়ে যান তাহলে ভগবান চিনবে, গোলদার হয়ে গেলে ভগবান আর চিনবে না, দাস হলে ভগবান চিনবে। বুঝতে পারছেন? এটা মনে রাখতে হবে, যে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, সেই ভুলে মায়াটাকে গলায় ফাঁসে। যে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, সেই ভুলে মায়াটাকে গলায় ফাঁসে, সেই ভুলে আমাদেরকে মায়ার মধ্যে ফেলেছি। আমি অমুক মহারাজ, আমি অমুক গোলদার, আমি অমুক অমুক কবিরাজ, অমুক মন্ডল, অমুক হালদার, অমুক বিশ্বাস, বুঝতে পারছেন? এইসব আমরা অমুক সরকার এইসব বলে বেড়াই, কিন্তু পরিচয় জানি না। জীব হলো নিত্য কৃষ্ণ দাস, এটা হচ্ছে পরিচয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের যথেষ্ট শক্তি ভেদাভেদ প্রকাশ, এইটা হচ্ছে পরিচয়। এই পরিচয় নয়, এই দেখছেন তো সব চলে যাচ্ছে, এই একটা বাজে গেছে এখন আসছে, বলে এখানে এখন তো প্রসাদ পাওয়া যাবে, কি বলো? ভোজনের জঙ্গল না ভোজনের জঙ্গল কোনটা বলো? এখানে ভূগোলটা লিখে দিয়েছি, এখান থেকে এক এক কক করে এখানে আমি শেষ করেছি। ভাগবতে কি বলছে জানেন তো? গৃহেতে আসক্তি শক্তি, গৃহীতে পঞ্চ শোনা পর আমরা কে কি বা করে দিচ্ছি, ভোজনে কি করিতে হইবে, এই যে উদাসীন ব্যক্তি অসংখ্য, যারা উদাসীন ব্যক্তি জানে না কিছু, কি করবো কি যাচ্ছি জানি না, যারা উদাসীন বোঝে আমি কি করবো, আমার কি করতে আমার করণীয় কি, নিজের পরিচয় বুঝতে পারেন, তখন তার শ্রবণ কীর্তন স্মরণের আকাঙ্ক্ষা থাকে, শ্রবণ কীর্তন স্মরণের আকাঙ্ক্ষা থাকে। আর যারা নিজেকে দেখেননি তারা হাজার হাজার প্রশ্ন করে, ওই রকম লোকের মনে বহু প্রশ্ন উদয় হয়, আমি কি করে টাকা পয়সা অর্জন করবো, কি করে সংসার চালাবো, আমার সন্তানের কি করে মঙ্গল হবে, এইসব চিন্তা, আমার বাড়িতে ক্ষতি কি, এটা আমার বাড়ির নীতি, যেটা আমার সম্পত্তি, কেউ বুঝতে পারে। কারণ সুখদেব গোস্বামী উপদেশ দিয়েছিলেন, সুখদেব গোস্বামী শুনেছিলেন, বলছেন সুন্দর লিখেছেন, বলছেন শ্রীমদ ভাগবতং পুরাণমলং যৎ বৈষ্ণবং প্রিয়ং যস্মিন পরমস্য কপিলং প্রাণং প্রয়ং হিয়তে তত্র জ্ঞান বিরত ভক্তি সহিতং নিষ্কর্ম বহিষ্ঠিতং তৎসৃণং সুপঠং বিষমাং। শ্রীমৎ ভাগবতং বিশুদ্ধ পুরাণ বৈষ্ণবগণের পরম প্রিয় বস্তু, ইহাতে পরমংশ পুরুষ লৈপ্যগণ অমল জ্ঞান পূরণ জ্ঞান কীর্তিতে আছে, মানবগণ ইহা শ্রবণ পাঠ করলে বিমুক্ত হয়ে থাকেন। বুঝতে পারছেন? নারদ গোস্বামী বেদব্যাসকে খুব বকাঝকা করেছিলেন, নারদ গোস্বামী বললেন যা করেছি তাই ঘৃণার্থ করেছি, অন্যায় করেছি, আমি বলছি কেন, কারণ সবাই তোমার প্রতি বিশ্বাস করে, সবাই তোমাকে তুমি ভালো করে কিছু বলো, বুঝতে পারছি না, সুন্দর করে রচনা কোথায় সেই টাঙ্গালি বুঝে বলতে এখানে লেখা নাই, এই যে এখানে লেখা আছে, এই যে গৌড়ীয় মঠে বাৎসরিক মহাস্বর আরম্ভ হয়েছে, আজকে উৎসব আছে, এখানে ধর্ম প্রচারক সন্ন্যাসী ব্রহ্মচারী এখানে উপস্থিত হয়েছেন, অনেক ভদ্র সন্তান ভদ্র মহিলাগণ ভগবত ভক্ত কৃপা এখানে আসছেন, নিঃস্বার্থ সেবা পরায়ণ লোক এখানে এসছেন, হরিকথা কীর্তন শুনছেন এখানে। এমন সময় একজন এসে বললেন হরিকা হাগা মঠে কাঙ্গালি ভোজন কবে হবে, কাঙ্গালি ভোজন বলে না, কাঙ্গালি ভোজন বলেন নরনারায়ণের সেবা দেয়, নরনারায়ণের সেবা, নরনারায়ণের সেবা বলে না, নরনারায়ণ লোক বলে না, দরিদ্র নারায়ণের সেবা বলে না, আর নারায়ণ তো কোনো দরিদ্র হতে পারে, সেটা লক্ষ্মীর সুপতি, সে লক্ষ্মীপতি নারায়ণ সর্বজগতের ধন সম্পত্তির মালিক, আর ওরা কিনা বলে দরিদ্র নারায়ণের সেবা দেবে, কি কথা সরাই, এগুলো কথা কোনো যুক্তি আছে, বলে দরিদ্র নারায়ণের সেবা দেবে, আর নারায়ণ তো কোনো দরিদ্র হতে পারে, নারায়ণ তো লক্ষ্মীপতি নারায়ণ, তার সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সে মালিক, আর তার ধন সম্পত্তি অগাধ সবই সংখ্যা, আর সে বলছে দরিদ্র আমার সম্পত্তি আছে, আমি টাকা দিয়ে আমি দরিদ্র নারায়ণের সেবা করব, বুঝতে পারি অহংকার, এটি পতন, আমি দরিদ্র নারায়ণের সেবা করব, এই যে বলে এই যে আমার আমার কাছে সে চার পাত্তা পায় না, আমি দরিদ্র নারায়ণের সেবা করবো, আমার কিছু দাও, দরিদ্র নারায়ণের সেবা করবো না, তোমাদের মদ খাওয়ার জন্য কিছু লাগবে কিনা বলো, দরিদ্র নারায়ণের সেবা হবে না, তোমার মদ খাওয়ার জন্য বলে আমাদের ওখানে পুজো হবে, আর দরিদ্র নারায়ণের সেবা হবে, ওসবের জন্য টাকা দেয়, তোমাদের মদ খাওয়ার জন্য কিছু লাগবে কিনা বলো, সেইভাবে তখন প্রভাত বলছেন আরে অবত মন সত্য বলো দেখি, তুমি কিসের কান্দা মন, তুমি কিসের কান্দা, তোর কি অভাবে, তোর কিসের অভাব, ও বুঝতে পেরেছি তুই এই জড় ইন্দ্রিয় গুলাকে তৃপ্ত করতে চাস, জড় ইন্দ্রিয় তো বুঝতে পারছো, চক্ষু কর্ণ নাসিকা চোখটা তখন মন বুদ্ধি অহংকার পাইয়ে বসে, দশটা ইন্দ্রিয় আছে, পাঁচটা কর্মেন্দ্রিয় পাঁচটা গৃহ, তাদের দুষ্ট খিদায় ইচ্ছা মতো ভোগ সুখের অভাব, তুই ভোগ করতে চাস না, তোর কামনা বাসনা আছে, তুই ভোগ শোক করবি, সত্য নয় কি, কবে কবে ভোজন হবে, কবে কাঙ্গালি ভোজন হবে,
ও তুই এই সুপক্ষ সহিত সুন্দর রসমল তরুমূলে আসিয়া তুই এত তরুমল ফুল ফুল দেখছিস, তুই এখন পাকা আমরার খোঁজ করছিস। পাকা আমরা কিছু পাওয়া যায়?
কিছু পাওয়া যায়,
এটা মহাভুল। তুই ভাবিস না তোর এই পাকা আমরা খেলে তোর দাঁত টক হয়ে যাবে, রোগ বাড়বে। এনে ভোগ বাসনার বসে মহাপ্রসাদের সামান্য রস কে ভোজ্য জ্ঞান করতে হবে। অবধ মন, এটি কাঙ্গালি বিদায়ের সন্ধান ল বিনিথা। মানে এখানে কাঙ্গালি বিদায় হবে, কাঙ্গালি বিদায়, এখানে কাঙ্গালি ভোজন হবে না, কাঙ্গালি বিদায় হবে। দেখুন পশুকেও উপভোগ করে, পাখিতেও উপভোগ করে, ছাগলেও খায়, গরুতেও খায়, ভেড়ায়ও খায়। তার জন্য তো বাইরে অনেক খাবার পড়ে আছে তাদের জন্য, তোর মঠে আসতে হবে কেন? সুগার সুগার কি এসে তোমার এই পনিরের রসে খাবে? খাবে না, সে ওই বিষ ছাতার জন্য পড়ে আছে। ভাগারে চলে যাও, সেখানে চলে যাও, শকুনকে এখানে এসে তোমার প্রসাদ খাবে, শকুনে ভাগারের দিকে চলে যাবে। বলছেন এই যে মঠ মন্দির ভক্ত স্থান, এই যে কৃষ্ণকে স্মরণ মহাজন সীমিত মহাতীর্থ, এখানে জড়িয় রস ইন্দ্রিয় তর্পণ করার জন্য নয়। শিশুকে কি করে? একটা শিশু যা বাচ্চা শিশু, তাকে যদি ওষুধ খাওয়াতে হয়, মা ওষুধ তো খাবে না, তো জানে খাবে না, জানতে পারে খাবে না, সে তাকে কি করে জানো তো? তাকে কি করে লাড্ডুর মধ্যে ঢুকিয়ে মা খাই দেয়, বা মা লাড্ডুর লোভ দেখে ওষুধ খাই দেয়, বুঝছো? যদি বলে ওষুধ খাওয়া খাবো না, তারপর লাড্ডুর মধ্যে মিশে একটু খামুদিকে ড্রপ দিলে খাই দিল। তাই এই বিষ্ণু ক্ষেত্রে, এই মহাতীর্থে যেখানে সাধুগণ থাকেন, এখানে গৌর মুখামৃত মধুকতা এখানে পাওয়া যায়, এখানে গৌর মুখামৃত মধুকতা এখানে পাওয়া যায়। এখানে এই মহাপ্রসাদ অভিযান অভ্যন্তর, তাহাই এই অখিল জগতের প্রয়োজন, তাহাই মূল প্রয়োজন, তাই হিসাবে মূল লক্ষ্য। আয় মন, আয় যদি শ্রেয় লাভ করবি, তোর মঙ্গল লাভ করতে চাস, আস এদিকে চলে আয়। ভজনের কাঙ্গাল হইয়া নয়, ভজনের কাঙ্গাল হইয়া আয়, পরম ভাগবতের চরণে মাথা লুটিয়ে দিয়ে বল, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ তিন সাধনের বল। এই উৎসব হতো তখন সবচেয়ে পরম বৈষ্ণব ছিলেন, কে ছিলেন জানো? নাম ছিল কালিদাস। কালিদাস কি করতো? সবাই আগে বসে পড়তো না, সে কি করতো? দূরে লুকিয়ে থাকতো, দূরে লুকিয়ে থাকতো। সাধুরা প্রসাদ পাওয়ার পরে যে পাতাগুলা কোথায় ফেলবে, সেই পাতাগুলা ছেড়ে ছেড়ে খেয়েছে, বলে আমাকে উচ্চ আসন দাও, আমাকে বাসন দিতে হবে, বসে জায়গা দিতে হবে। বৈষ্ণবদের সেবা করলাম, এসব পাইতাম সব দিলাম, পাইতাম মানে হাত ধোয়ার জল, পা ধোয়ার জল, মন্ত্র মন্ত্র করে বললাম, মানে তুমি পাতা দিলে হাত ধোয়ার হাতটাও ধুয়ে দিতে হবে, আর বৈষ্ণবদের সেবা করতে হবে, দেখে দিলাম যে চন্দন দিতে হবে, ফুল দিতে হবে, তারপর প্রসাদ পাওয়ার পরে মালা দিতে হবে, সেইভাবে বৈষ্ণবদের সেবা করতে হয়। তাহলে কি বলছেন? যে অর্থাৎ ভজনের কাঙ্গাল হইয়া নয়, ভজনের কাঙ্গাল হইয়া নয়, ভজনের কাঙ্গাল হইয়া, ভজনের কাঙ্গাল হতে হবে। মনটাকে বলতে হবে, মন আর তুই ওইদিকে যাস না, খারাপ দিকে আর যাস না, ভোগের দিকে আর যাস না, ভোগের দিকে আর চলে থাকিস না, তুই শুধু আমার মনটা, তুই শুধু মন, তুমি তীর্থে সাধারণত, তুমি আমার, যেখানে ভগবানের কথা হয়, হরি কথা হয়, বৈষ্ণবগণ থাকেন, মনটা যেন ওখানে থাকে, মনটা যেন ওখানে পড়ে থাকে, গুরু বৈষ্ণবের কীর্তনে, গুরু বৈষ্ণবের হরি কথায়। প্রভাত কি বলতেন? দুজন ঝগড়া করতো, প্রভাত দুজনকে ডেকে নিয়ে বলতেন, এই তুমি ওর দশটা গুণ বলো, তুমি ওর দশ মিনিট ধরে ওর কি কি গুণ আছে সেগুলো বলো। এই দুজন ঝগড়া করতো, আচ্ছা প্রভাতের নাম করতো, এই চুপ 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 করো, প্রণালিস না, প্রণালিস না, তুমি ওর দশটা গুণ আছে বলো। তুমি ওর 5-10 মিনিট ধরে ওর একটু গুণ কীর্তন করো, ওর গুণ কীর্তন করো, তোমাকে বলতে হবে ওর গুণ কীর্তন করতে হবে। হাসি কথা না, শিক্ষা দিতে, ওই যে এর কথা ওর কথা ওই সব বলবো, ওর গুণ কীর্তন করো, ওর গুণকীর্তন করো, এটা করতে হবে, এইটা করতে হবে। এটা না করে এর ওর নিন্দা, এর ওর পরচর্চা, পর নিন্দা, এইসব যতই হরিনাম করুন না, এটা এখানে শ্রাদ্ধ বইয়ের মধ্যে লিখে দিচ্ছি, যতই হরিনাম করুন তত মঙ্গল বই আসবে না, যতই কৃষ্ণ নাম করুন তার লাভ হবে না, শ্রাদ্ধের বইয়ের মধ্যে লিখে দিয়েছি। এখানে লিখে দিচ্ছে একজনের শ্রাদ্ধ হবে, তাকে পূর্বার পত্র লিখেছে জানেন তো, যে আমি শুনলাম আপনার পত্র পাইয়া সমস্ত জ্ঞাত হইলাম,
আমি শুনতে পেলাম আপনার পিতৃদেব সধাম প্রাপ্তি হয়েছে, আপনার যে পুত্র দীক্ষিত হয়েছেন তার দশাহের পর একাদশ দিবসে মহাপ্রসাদ দ্বারা পিণ্ড দিতে হবে এবং শুদ্ধ ভক্ত বিপ্রগণকে সেবা করাইতে হইবে। শ্রী হরিনাম করিয়া পিতৃপুরুষ জ্ঞানের প্রেত জ্ঞান শাস্ত্র মন্দিত নয়। অনেকে বলেন বাবা মা মরে গেলে কি করবো, দেখতে নিয়ে পরে ওই কাঁচা পরে, কাঁচা পরে না কাঁচা পরে ওই কোথায় গিয়ে বসে না, কিসের মধ্যে বসে, ওই খুশির আসনে বসে, পূজা আসনে বসে, ওসব করার কোন দরকার নেই। বলছেন যারা হরিনাম করে তাদের পিতৃপুরুষগণকে প্রেত জ্ঞান করা শাস্ত্র মন্দিত নহে। তবে স্মার্তমত যারা স্মার্তবাদী তাদের এইসব অধিকার, তাদের অধিকার নাই, তারা হরিনাম করে না, তারা বাপমা দীক্ষিত যাদের অধিকার নাই তারা করবে। বুঝলেন? বলছেন বিশেষত স্মার্তমতে শ্রাদ্ধ নাম অপরাধের ভয়ে নান্দিনুক শ্রাদ্ধ সপ্ত মার্তে সপ্ত পিতৃপুরুষের ক্রিয়া করা নিষেধ। বিষ্ণু মন্ত্র গ্রহণকারী বৈষ্ণব গৃহস্থগণের শ্রী গরম গুরু পরম্পরার পূজনং কুর্যা। নান্দিমুখ শ্রাদ্ধ করে না, নান্দিমুখ শ্রাদ্ধ করে যাদের ওই ওই ভোজে টুজে দেয়, দেখো না ভোজে টুজে দেয় তাদের কথা বলেছেন, তাদের নাম এটা নাম অপরাধ হবে, এটা করতে হবে, এটা নাম অপরাধ হবে। যারা বিষ্ণু মন্ত্র গ্রহণ করে তারা গুরু পূজা করে, তাদের আর কিছু করার নয়। গুরু পরম্পরা আগত বৈষ্ণব মহাজনগণের পূজা বিধি তার দ্বাদশ মালসা ভোগাদি বৃন্দাবনস্থ গোস্বামী পরিবার শ্যামানন্দ পরিবার নরহরি ঠাকুর ঠাকুর তার মধ্যে পরিদৃষ্ট আছে, সবই এই দ্বাদশ মহাজনের সবাই। কিন্তু আমাদের ওই শ্রাদ্ধ করলে বললে ব্রাহ্মণরা বলে ভোজ্য দিলে না, বলবে না জানো তো, বলে সব নাম অপরাধের ভয়ের মিশে ছত পেশাতে বিকাশ হেরা উল্লেখ করে দিয়েছি। আমার কালকে বলছিলেন বলে ব্রাহ্মণরা বলছে ভোজ দিতে হবে, এই যে নাম অপরাধ কেন বলে দিয়েছে। যাকে অনেক কথা বললাম,
জয় বিষ্ণু পাঠ পুরস্কার ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বাই মহারাজ কি
জয়,
বিষ্ণু পাঠ শ্রী গুরু মহারাজ কি
জয়,
জয় বিষ্ণু পাঠ জগৎ পুরস্কার ভক্তি রক্ষক শ্রীধর গোস্বাই মহারাজ কি
জয়,
জয় বিষ্ণু ভগবান ভক্তি শ্রী সান্ত স্বামী গোস্বামী ঠাকুর প্রভু ভক্তি
জয়,
রূপায়ণ গুরু মহারাজ
হরিদাসমূর্তি
জয় কুমারী ভক্তি বৈষ্ণব বৃন্দ জয় সভাপতি গৌর ভক্ত জয় তদুপলক্ষে সমস্ত বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ কি জয় হরিনাম সংকীর্তন
জয়
গীতায় গৌর প্রেমানন্দে।